বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার, 1 ডিসেম্বর, 16 অগ্রহায়ণ এবং ফার্সি 10 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদ 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইসরায়েলের বিরুদ্ধে পাকিস্তানের বিবৃতি, বিশ্বকাপে আরবদের প্রতিক্রিয়ায় বিস্মিত তেল আবিব, এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে 13 দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোট নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর থাকবে ছোট বন্ধুদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু। প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতা বিশ্লেষণ ধর্মী প্রাত্যহিক আলোচনা অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলোও জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। সাম্প্রতিক নৈরাজ্য ও হত্যাকাণ্ডের হোতাদেরকে বিচারের আওতায় আনা হবে, প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির ঘোষণা। বহু মেরুকেন্দ্রিক কূটনীতির ক্ষেত্রে ইরান, রাশিয়া, চীন একটি নয়া ট্রায়াঙ্গল, রুশ কূটনীতিক মিখাইল উলিয়ানভের মন্তব্য। বাংলাদেশে বিদ্যুতের সংকট কেটে গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের দাবি। এবং বিজেপি শাসিত গুজরাটে আদিবাসীদের উপর 17% অত্যাচার বেড়েছে, কংগ্রেস সভাপতির অভিযোগ। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইরানের প্রেসিডেন্ট বলেছেন নৈরাজ্য, হত্যা ও নিরাপত্তাহীনতা সৃষ্টিকারীদেরকে বিচারের আওতায় আনা হবে। প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক গোলযোগে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎকালে সৈয়দ ইব্রাহিম রাইসি আজ একথা বলেন। মাহসা আমিনের মৃত্যুকে কেন্দ্র করে সংঘটিত বিক্ষোভের অজুহাতে বিদেশী শত্রুরা ইরানের অভ্যন্তরে হস্তক্ষেপ করার সুযোগ কাজে লাগায়। আমেরিকা সহ কোন কোন ইউরোপীয় দেশের গণমাধ্যম ইরানের বিরুদ্ধে অপপ্রচার যুদ্ধে নামে। পশ্চিমা সমর্থিত কিছু ফার্সিভাষী চ্যানেলও অপপ্রচারে ব্যাপকভাবে সামিল হয়। তারা ইরানি জাতির অধিকারের পক্ষে স্লোগান দিয়ে মূলত ইরানের নিরাপত্তা ধ্বংসকারীদের পৃষ্ঠপোষকতা দেয়। অপরদিকে ইরানের কোটি কোটি জনতা রাজপথে নেমে তাদের দেশ ও সরকারের সমর্থনে মিছিল করে। ওইসব মিছিল থেকে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্লোগান দেওয়া হয়। প্রেসিডেন্ট রাইসি আজ কুর্দিস্তান প্রদেশ সফরকালে ওই প্রদেশের নিরাপত্তা, শহীদদের পরিবার এবং সাম্প্রতিক দাঙ্গায় নৃশংসতা ও বর্বরতার শিকার কিছু সৈনিকের সাথে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি নৈরাজ্যকারীদের আচরণকে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের আচরণের সঙ্গে তুলনা করেন। ইরানে সংঘটিত সাম্প্রতিক দাঙ্গার পেছনে ইসরায়েল এবং আমেরিকার হাত রয়েছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ইন চিফ আজ ওই মন্তব্য করেন। মেজর জেনারেল হোসেন সালামি আরও বলেন, ইসরায়েল এবং আমেরিকার কর্মকর্তারা ইরানকে নিয়ে বহু স্বপ্ন দেখে, কিন্তু তাদের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। বার্তা সংস্থা মেহর জানিয়েছে, জনাব সালামি দক্ষিণ ইরানের ফার্স প্রদেশের প্রতিরোধ অর্থনীতির নেতা ও যোদ্ধাদের সম্মেলনে আজ একথা বলেন। তিনি বলেন, সর্বোচ্চ নেতার নির্দেশনায় ইরান এখন অগ্রগতির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে, তাই শত্রুরা চায় না আমাদের জনগণ শান্তিতে থাকুক। আমাদের বহু প্রকল্পের কাজ চলছে, কোনো কোনো প্রকল্প উদ্বোধনের পর্যায়ে রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, শত্রুরা চায় ইরান বিরান হয়ে যাক, কিন্তু তাদের চাওয়া সত্ত্বেও ইরান এখন বিশ্বের বুকে অন্যতম প্রধান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। জেনারেল সালামি বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে শত্রুরা এখন লেজ গুটিয়ে পালাচ্ছে। তিনি বলেন, ইসরায়েল ও আমেরিকার কর্মকর্তারা ইরানের স্বাধীনতা নিয়ে কথা বলছে, অথচ তারাই ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে স্পষ্টতই হস্তক্ষেপ করছে। বিদেশি মদতে ইরানে চাপিয়ে দেওয়ার সাম্প্রতিক সহিংসতার সময় বিশ্বের অন্তত 47টি বিদেশি গুপ্তচর সংস্থার হাইব্রিড যুদ্ধ ব্যর্থ করে দিয়েছে তেহরান। ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সুলাইমানি বুধবার তেহরানে এক অনুষ্ঠানের অবকাশে একথা বানান। তিনি তার বক্তব্যে বিদেশি মদতে ইরানে ছড়িয়ে পড়া সাম্প্রতিক সহিংসতার কথা উল্লেখ করেন, যেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু নিরপরাধ মানুষের প্রাণহানি হয়েছে। জেনারেল সুলাইমানি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে 47টি বিদেশি গুপ্তচর সংস্থা সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে মুখোমুখি যুদ্ধে ভয় পেয়ে তারা পেছনের দরজা দিয়ে হামলা করতে চায়। তারা ইরানি জনগণকে তাদের পক্ষে নেওয়ার জন্য গণমাধ্যম সহ অন্যান্য মনস্তাত্ত্বিক প্রচার যন্ত্র ব্যবহার করছে। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ চীন, ইরান ও রাশিয়াকে বহু মেরুকেন্দ্রিক কূটনীতির ক্ষেত্রে একটি নয়া ট্রায়াঙ্গেল বলে উল্লেখ করেছেন। তিনি আজ সকালে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন। চীন ও ইরান ও রাশিয়ার কূটনৈতিক প্রতিনিধি দলগুলোর মধ্যে একটি বৈঠকের ছবি প্রকাশ করে উলিয়ানভ লিখেছেন, ভিয়েনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, চীন, ইরান ও রাশিয়াকে বহুপাক্ষিক কূটনীতির নয়া ট্রায়াঙ্গেল মনে হচ্ছে না। রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন, খুব সহজেই এই কাঠামোটির অনেক বড় হওয়ার সুযোগ রয়েছে। বিশ্বের অনেক দেশ বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা দেখতে চায় এবং তারা বিশ্বের উপর একক দেশের আধিপত্যের ঘোর বিরোধী। এর আগে উলিয়ানভ গত সপ্তাহে এক টুইটার বার্তায় রাশিয়ার তেল ও গ্যাসের দাম নির্ধারণ করে দেওয়ার প্রচেষ্টার সমালোচনা করে বলেছিলেন, এ ধরনের সর্বগ্রাসী আচরণ কোনো ফল বয়ে আনবে না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে যে কোনো সংঘাত তা যদি প্রচলিত অস্ত্র ব্যবহারের মাধ্যমে শুরু হয়, তবে তা সর্বাত্মক পরমাণু যুদ্ধে রূপ নিতে পারে। ফলে পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে যুদ্ধ এড়ানোর বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা উচিত। আজ এক সংবাদ সম্মেলনে একথা বলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, পরমাণু সংঘাতের ঝুঁকি কমানোর জন্য ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে যৌথ প্রচেষ্টা থাকা দরকার কিনা। জবাবে রুশ মন্ত্রী বলেন, 2021 সালের সেপ্টেম্বর মাসে আমেরিকা দুদেশের মধ্যে পরমাণু অস্ত্র কমানোর বিষয়ে আলোচনা বন্ধ করে দিয়েছে। তার আগ পর্যন্ত দুদেশের মধ্যে নিয়মিত বার্ষিক আলোচনা অনুষ্ঠিত হতো। এ বিষয়ে 2011 সালের মধ্যে একটি চুক্তি হয়েছিল। ল্যাভরভ বলেন, আমেরিকা কেন এই আলোচনা বন্ধ করেছে তা বুঝতে কষ্ট হয় না, তবে তিনি স্বীকার করেন, পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে সংঘাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েকবার বলেছেন, তার দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়লে পরমাণু অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে মস্কো। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে বিদ্যুতের সংকট কেটে গেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ রাজধানী ঢাকার ডিপিডিসির আওতাভুক্ত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
বাংলাদেশে বিদ্যুতের সংকট কেটে গেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার রাজধানী ঢাকার ডিপিডিসির আওতাভুক্ত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে। রাজধানীর বেশিরভাগ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ভূগর্ভস্থ করা হবে বলে জানিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, আগামী 2-3 বছরের মধ্যে রাজধানীর ধানমন্ডির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা পুরোপুরি আন্ডারগ্রাউন্ড করা হবে, আর 5-6 বছরের মধ্যে রাজধানী ঢাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বড় অংশই যাবে ভূগর্ভস্থ ব্যবস্থাপনায়। নসরুল হামিদ বলেন, জ্বালানি সরবরাহ বাড়াতে এর মধ্যে ব্রুনাই, কাতার ও সৌদি আরব সহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। আগামী বছরও যেন লোডশেডিং না হয় সরকার সেই চেষ্টাই করছে। তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার যে প্রভাব সেটাও প্রভাবিত করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জনভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, গত 21 নভেম্বর পাইকারি পর্যায়ে 19.92% বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC।
আমাদের একটা গ্যাপ দরকার ছিল, এখন আমরা আশা করতেছি যে সেই পরিস্থিতির আমরা পার হয়ে আসছি। আশা করছি যে আগামী বছরে আমরা ভালো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবো, এটা আমরা আশা করছি। বিদ্যুতের সমন্বয়টা কি কতটুকু করা যাবে বা কি হবে কিনা সে বিষয়গুলো পারতো এখন যাচাই বাছাই করছে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল গতকাল সরকারকে সেফ এক্সিট নিতে বলেছে। আমি বলতে চাই, নিরাপদ প্রস্থানের একমাত্র পথ নির্বাচন। নির্বাচনেই প্রমাণ হবে কারা বিজয়ী হবে আর কাদের পতন হবে। সরকার পতনের হাঁক ডাক দিয়ে কোনো লাভ নেই। বিএনপিকে আবারও বলতে চাই, নির্বাচনে আসুন। আজ দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান লন্ডনে বসে শেখ হাসিনা বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে মন্তব্য করে কাদের বলেন, তারা বাংলাদেশের কত টাকা পাচার করেছে শেখ হাসিনা খতিয়ে দেখছেন, এই টাকা উদ্ধার করা হবে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছেন, গুজরাটে পানির সমস্যা রয়েছে এবং আদিবাসীদের উপর অত্যাচার বেড়েছে 17%। তিনি আজ গুজরাটের ঝালোদে দলীয় সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপিকে নিশানা করে বলেছেন, গুজরাটে পানির সমস্যা রয়েছে, আদিবাসীদের উপর অত্যাচার বেড়েছে 17%। তিনি আজ বৃহস্পতিবার গুজরাটের ঝালোদে দলীয় সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন খাড়গে এ সময় বলেন, এটি গুজরাটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, যেখানে 27 বছর ধরে বিজেপির সরকার রয়েছে এবং মোদি 8-9 বছর ধরে কেন্দ্রে প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন। এ সম্পর্কে মল্লিকার্জুন খাড়গে বলেন, তিনি বলেন, এত বছর ধরে শাসন ক্ষমতায় থাকার পরেও এখানে পানির ঘাটতি রয়েছে কেন? আদিবাসীদের ওপর অন্যায় ও অত্যাচার বাড়ছে কেন? গত 2-3 বছরে আদিবাসীদের ওপর অত্যাচার বেড়েছে 17%। যখন রাজ্যে ও কেন্দ্রে তাদের সরকার আছে তখন কেন এমন হচ্ছে? কারণ তারা দলিত ও আদিবাসীদের সমস্যার সমাধান চায় না, তারা শুধু বড় বড় শিল্পপতিদের দিকে তাকিয়ে থাকে। ধনীদের সম্পদ প্রতিদিন বাড়ছে কিন্তু গরিবরা আরও গরিব হচ্ছে। আজ কংগ্রেসের সিনিয়র নেতা ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট তার বক্তব্যে বলেন, আপনারা ভালো করেই জানেন গুজরাটের বিজেপি সরকারের 27 বছরে রাজ্যের মানুষ কিভাবে ভুগছে, এবার আমাদের সুযোগ দিন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে অগ্নিকাণ্ডের ফলে অন্তত 9 সেনা আহত হয়েছে। মঙ্গলবার সকালে স্যানডিয়াগো ঘাঁটির কাছে জাহাজটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজে আগুন লাগার পর খুব দ্রুতই নৌবাহিনীর সদস্যরা তা নিভিয়ে ফেলতে সক্ষম হয়, তবে আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন সেনা আহত হয়। বিবৃতিতে বলা হয়েছে, আহত সেনাদেরকে জাহাজেই চিকিৎসা দেওয়া হয়, তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রাথমিকভাবে মার্কিন নৌবাহিনী অগ্নিকাণ্ডে 6 সেনা আহত হওয়ার কথা জানালেও বুধবার এই সংখ্যা বাড়িয়ে 9 জনের কথা উল্লেখ করেছে। নৌবাহিনী জানিয়েছে, জাহাজটিতে যখন আগুন লাগে তখন সেটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে 30 মাইল দূরে নিয়মিত অভিযানে অংশ নিচ্ছিল। তবে নৌবাহিনী সুনির্দিষ্ট করে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সম্পর্কে জানায়নি এবং কি কারণে জাহাজটিতে আগুন লেগেছে তাও পরিষ্কার করে বলেনি। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় 7 মাস অবস্থান করার পর গত আগস্ট মাসে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার 5,000 সেনা সদস্য স্যানডিয়াগো ঘাঁটিতে ফিরেছে। ইউক্রেন যুদ্ধকে মার্কিন জনগণ আর আগের মতো কোনোভাবেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে না, যার অর্থ হচ্ছে ইউক্রেনের প্রতি আমেরিকার জনগণের সমর্থন কমে আসছে। নতুন এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। এতে দেখা যাচ্ছে ইউক্রেন ইস্যু এখন মার্কিন পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকারের তালিকায় 8ম অবস্থানে রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাকিস্তানি সরকার ও জনগণ ফিলিস্তিনি জাতির প্রতি অকণ্ঠ সমর্থন অব্যাহত রাখবে বলে ঘোষণা করেছেন সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এদিকে কাতার বিশ্বকাপে ইসরায়েলের বিষয়ে আরব জনগণের মনোভাব দেখে তেল আবিব হতাশ হয়ে পড়েছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমেই রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সহকর্মী সোহেল আহমেদের পরিবেশনায়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ফিলিস্তিনি ভূখণ্ডের উদ্বেগজনক পরিস্থিতিকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য কঠিন চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন। তিনি মঙ্গলবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের দিবস উপলক্ষে এক বার্তায় বলেছেন, পাকিস্তানের সরকার ও জনগণ ফিলিস্তিনি জাতির প্রতি অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখবে। তার বার্তায় আরও বলা হয়েছে, 7 দশকেরও বেশি সময় ধরে ইসরায়েলের অবৈধ দখলদারির কারণে ফিলিস্তিনিরা কষ্ট পাচ্ছেন, এটা পাকিস্তানের জন্য উদ্বেগজনক। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, দখলদার ইসরায়েলের অপরাধের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করার কারণে তাদের ঔদ্ধত্য বেড়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বার্তা থেকে এটা সুস্পষ্ট যে তারা ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারি এবং হত্যা নির্যাতনের ইতিহাস ও বর্তমান অবস্থা সম্পর্কে পুরোপুরি অবহিত। এই দখলদারিকে ইসলামাবাদ মেনে নেবে না। পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবালও বলেছেন, তাদের সরকারের নীতি সুস্পষ্ট, পাকিস্তান কখনোই ইহুদিবাদ ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। পারস্য উপসাগরে কয়েকটি দেশের সরকার ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পর পাকিস্তানও এই পথে এগোতে পারে বলে নানা মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। কয়েক মাস আগে একদল পাকিস্তানি নাগরিক বর্ণবাদী ইসরায়েল সফরে গেলে সম্পর্ক স্থাপনের বিষয়টি আবারও আলোচনায় আসে। তবে পাকিস্তানের সরকার দৃঢ়তার সঙ্গে এমন আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছে। পাকিস্তানের জনগণও নানা পন্থায় বুঝিয়ে দিয়েছে তারা কোনোদিনই ইসরায়েলের সঙ্গে সম্পর্ককে মেনে নেবেন না। যেসব আরব দেশের সরকার গত কয়েক বছরে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, সেখানকার জনগণও এই সিদ্ধান্তকে মেনে নেয়নি। এর প্রমাণ পাওয়া গেছে চলতি বিশ্বকাপ ফুটবলের আসরে। অবৈধ ইসরায়েল কাতার বিশ্বকাপকে কাজে লাগিয়ে তাদের সঙ্গে আরব বিশ্বের সম্পর্ককে একটা স্বাভাবিক বিষয় হিসেবে তুলে ধরার পরিকল্পনা গ্রহণ করেছে, কিন্তু বাস্তবতা দেখে তারা বিস্মিত। আরবরা ইসরায়েলি মিডিয়ার সঙ্গে কথা বলতেও রাজি হচ্ছেন না। ফিলিস্তিনি ভূখণ্ডে মানবতার উপর যে জুলুম চালানো হচ্ছে তা ইতিহাসে বিরল। এ অন্যায় ও জুলুম মেনে নেয়া মানে গোটা মানব জাতির অপমান ও অবমাননাকে সহ্য করা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতি আবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে গণতান্ত্রিক ছাত্র জোট নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের ক্ষমতাসীন বর্তমান সরকারের পদত্যাগ, গণতান্ত্রিক শিক্ষাঙ্গন, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও সংকোচন নীতি বাতিল, ছাত্র সংসদ নির্বাচন, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন নিশ্চিত এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ ১৩ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোট নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ৩০ নভেম্বর বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ সংগঠনের ঘোষণা দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী। ৮টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক ছাত্র জোটের অন্য সদস্যরা হল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাসদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মার্ক্সবাদী, বিপ্লবী ছাত্র মৈত্রী, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। নতুন জোট গঠনের কারণ জানতে চাইলে বাংলাদেশের ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার রেডিও তেহরানকে বলেন, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি থেকে ছাত্র সমাজ সহ আপামর জনগণকে মুক্তি দিতেই এই সংগঠনের এই জোটের উদ্যোগ গ্রহণ করা হয়। দেশের যে কোনো দুঃসময়ে দেশের ছাত্র সমাজ কখনোই চুপ থাকেনি, তারই অংশ হিসেবে এই সংগঠনগুলো একত্রিত হয়েছে।
চাষিবাদের বিরুদ্ধে নানা রকম ইস্যু ভিত্তিক কর্মসূচি পালন করছিলাম, যেমন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ তারপর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, কাগজ কলমের মূল্য বৃদ্ধি, এই সকল ইস্যু ভিত্তিক আন্দোলনগুলোকে আমরা হচ্ছে একটা রাজনৈতিক অবস্থান এবং সামনের দিনে আন্দোলনের একটা লক্ষ্যকে সুনির্দিষ্ট করে আমরা ৮টা ছাত্র সংগঠন এখানে ঐক্যবদ্ধ হয়েছি।
এদিকে দেশের রাজনৈতিক ক্রমবর্ধমান উষ্ণায়নের সময়ে ছাত্র সংগঠনগুলোর এমন জোট গঠনকে কিভাবে দেখছেন জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শান্তনু মজুমদার রেডিও তেহরানকে বলেন, দেশের রাজনীতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ খুবই কম, আর প্রগতিশীল উদার গণতান্ত্রিক নৈতিক মূল্যবোধ সম্পন্ন রাজনীতির ভাবনা থেকে অনেক শিক্ষার্থীরাই দূরে আছে। এমন সংকটময় মুহূর্তে ৮ ছাত্র সংগঠনের এই জোট নিশ্চয়ই ভালো কোনো উদ্যোগের সম্ভাবনাকে হাতছানি দিচ্ছে।
আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ এবং এটা স্টুডেন্টদের মধ্যে কতটা বিকশিত হবে আমি জানি না, কারণ আমার যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে পূর্ববর্তী দশকগুলোর তুলনায় বর্তমান দেশে বর্তমান দশকে বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে প্রগতিশীল রাজনীতির প্রতি আকর্ষণ অনেক কম। সেই জায়গা থেকে যদি এরা মাথা তুলে দাঁড়াতে পারে, হোয়াই নট, তারা তাদের একটা রাজনৈতিক কর্তব্য মনে করে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হলো সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে ছোট্ট বন্ধুদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রং ধনু।
রংধনু আসরের কাছের ও দূরে শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের প্রথম ৩ বছর খোলাখুলি ইসলামের প্রতি আহ্বান জানাননি। ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে কিংবা মক্কানগরী বেস্টন করা পাহাড়ে তিনি মানুষের সাথে ইসলাম সম্পর্কে কথা বলতেন।
যেখানেই তিনি যথাযোগ্য বুদ্ধিমান ও সচেতন কাউকে পেতেন, তাঁকে নিজের নবুয়াতের ব্যাপারে কথা বলতেন এবং মূর্তি পূজা ও নিপীড়নের নিন্দা করতেন। তিনি সমাজে প্রচলিত অন্যায়, অবিচার ও জুলুম নির্যাতনের বিষয়টি নিয়ে ভাবতে বলতেন এবং দুর্বলদের অসহনীয় কষ্টকর অবস্থার প্রতি সহানুভূতি দেখানোর আহ্বান জানাতেন।
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরলস প্রচেষ্টায় বেশ কিছু সংখ্যক লোক এ তিন বছরে ইসলাম গ্রহণ করে এবং গোপনে তারা মুসলমান হয়ে যান। তখন নবীজি আল্লাহর আদেশ পেলেন, নিকটাত্মীয়দেরকে উপদেশ দিন এবং সতর্ক করুন।
এই আয়াত নাজিলের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিকটাত্মীয়দের মধ্য থেকে 45 জনকে নিজের বাড়িতে দাওয়াত করেন এবং সিদ্ধান্ত নেন যে তাঁদের সামনে নিজস্ব রহস্য উন্মোচিত করবেন। আজকের আসরে আমরা সেই ঐতিহাসিক ঘটনাটি তোমাদেরকে শোনাব, সেই সাথে থাকবে একটি নাতে রাসুল, আর সবশেষে থাকবে ভারতের এক নতুন বন্ধুর সাক্ষাৎকার। আমাদের আজকের অনুষ্ঠানটিও গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান।
মহানবী তার নিকটাত্মীয়দেরকে নিজের বাড়িতে একদিন রাতের খাবারের জন্য দাওয়াত করলেন। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছিল আর মেহমানদের আসার সময়ও ঘনিয়ে এসেছিল। কিশোর হজরত আলী আলাইহিসসালাম মেহমানদের অভ্যর্থনার স্থানের দিকে একটু তাকালেন, সবকিছুই প্রস্তুত ছিল।
বনি হাশেম গোত্রের মুরব্বীরা, যাদের মাঝে রাসুলের অধিকাংশ চাচারাও ছিলেন, এক এক করে সবাই প্রবেশ করছিলেন। আবু তালেব, হামজা, আব্বাস, আবুল আহাব, এমনকি রাসুলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ চাচা হারেসও এই আমন্ত্রণে উপস্থিত হলেন। রুমের ভেতর বিশাল দস্তরখান পাতা হল। দস্তরখানের দুই পাশে ফিরোজা রঙের মাটির তৈজস বা পাত্র এনে রাখা হল। আলী এবং জায়েদ সুস্বাদু অথচ খুবই সাধারণ খাবার দাবার মেহমানদের পরিবেশন করলেন।
খাবার খাওয়া শেষ হলে মুহাম্মদ কথা বলা শুরু করলেন, কিন্তু একজন তাকে বাধা দিল। এ লোকটি আবু লাহাব, নবীজির চাচা। সে বলল, সাবধান, মুহাম্মদকে তোমাদের উপর জাদু দিও না। আর এ কথা বলতে বলতে সে উঠে দাঁড়ালো, অন্যরাও তাকে অনুসরণ করল।
বাড়ির বাইরে এসে অতিথিরা একে অন্যকে বলতে লাগল, দেখেছ কিভাবে সে আমাদের সবাইকে খাইয়েছে, এটা বিস্ময়কর। সেখানে অল্প কিছু খাবার ছিল, অথচ আমরা সবাই পেট ভরে খেয়েছি, আর কি সুস্বাদু খাবার।
তাদের একজন জিজ্ঞেস করল, এটা কিভাবে সম্ভব যে অল্প কিছু খাবারে আমাদের সবারই পেট ভরে গেল?
তাদের একজন আবু লাহাবের উপর রাগ করল, বলল, তুমি সমাবেশটা ভেঙে দিলে কেন? মুহাম্মদ যা বলছিল তা আমাদের শোনা উচিত ছিল, কেন তুমি উঠে দাঁড়ালে আর এত শিগগিরই চলে আসলে?
এরপর মুহাম্মদ আবারও তাদের সবাইকে নিমন্ত্রণ করার সিদ্ধান্ত নিলেন। তিনি আলীকে বললেন, সেদিন আমি তাদের ইসলাম সম্পর্কে বলতে পারিনি, আবার খাবার তৈরি করো এবং তাদের দাওয়াত করি, হতে পারে এবার তাদের সাথে কথা বলতে পারব, মহাসত্যের দিকে তাদের আহ্বান করতে পারব।
দাওয়াতের দিনটি এলো, অতিথিরা আসলো। ঠিক আগের মতোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং সসম্মানে তাদেরকে খাবার খাওয়ালেন। খাওয়া শেষ হলে মুহাম্মদ চাইলেন সব অতিথি যেন বসে থাকে আর তিনি যা বলেন তা শোনে। তাদের কেউ চুপচাপ বসে রইল, কিন্তু আবু লাহাবের মতো কেউ কেউ হইচই বাঁধানোর চেষ্টা করল।
নবী তাদের বললেন, শুনুন, আমার কথা শুনুন, আল্লাহর দোহাই, এটা আপনাদের নিজেদের কল্যাণের জন্য, আমি আল্লাহর সর্বশেষ নবী আর আমি আপনাদের জন্য, সমস্ত মানব জাতির জন্য ঐশী বিধান নিয়ে এসেছি যা হচ্ছে মুক্তি ও উন্নতির বার্তা। হে আমার আত্মীয় বর্গ, পরকালে ভালো কাজের জন্য আপনারা পুরস্কার পাবেন, আর খারাপ কাজের জন্য শাস্তি পাবেন। সত্যপন্থী লোকেরা বেহেশতের সৌন্দর্য পাবে, আর বিপথগামীরা জাহান্নামের যন্ত্রণা ভোগ করবে। হে আমার আত্মীয় স্বজন, আমি আপনাদের জন্য ইহকাল ও পরকালের সমস্ত কল্যাণ নিয়ে এসেছি, আর কেউ এর চেয়ে কল্যাণকর কিছু আনেনি। এ কাজে আপনাদের মধ্য থেকে আমাকে কে সাহায্য করতে চান? কে আমার ভাই, পরামর্শক ও উত্তরাধিকারী হতে চান?
এ পর্যায়ে সকল অতিথি নীরব। এ ঐশী আহ্বানে কেউ সাড়া দিল না, শুধু আলী আলাইহিস সালাম, যার বয়স মাত্র 14 বছর। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত, আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত।
মুহাম্মদ নিজ চাচাতো ভাই কিশোর আলীর দিকে সস্নেহে তাকালেন, তারপর আবারও একই আহ্বান জানালেন, একই অনুরোধ জানালেন। ঠিক আগের মতোই সবাই নীরব। আর নীরবতা ভেঙে আলী দৃঢ় স্বরে বললেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত, আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থেকে আত্মত্যাগী যুবকের উজ্জ্বল মুখমণ্ডলের প্রতি অর্থপূর্ণ একটি চাহনে বলিয়ে নিলেন। তারপর আবারও বললেন, হে আমার আত্মীয় বর্গ, আমি আপনাদের জন্য উভয় জগতের কল্যাণ নিয়ে এসেছি। আমাকে আদেশ দেয়া হয়েছে যেন আমি আপনাদের আল্লাহর ইবাদত করার দিকে আহ্বান জানাই, তাওহীদের প্রতি আহ্বান জানাই। একাজে কে আমাকে সাহায্য করবেন? কে আমার ভাই হবেন, আমার পরামর্শক ও আমার নির্দেশ বাস্তবায়নকারী, আমার উত্তরাধিকারী হবেন?
আবারও সবাই নীরব। কেবল আলী উঠে দাঁড়ালেন, এবার আরো দৃঢ় কণ্ঠে বললেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে সাহায্য করতে তৈরি, আমি আপনাকে আপনার সকল ইচ্ছে পূরণে সহায়তা করব।
তারপর সকল অতিথিকে অবাক করে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহি সালামের হাত ধরলেন এবং তার সহায়তা করার এ ওয়াদা গ্রহণ করলেন। তারপর তিনি অতিথিদের দিকে ফেললেন ও বললেন, এ যুবক আমার ভাই, পরামর্শক, নির্বাহী এবং আমার উত্তরাধিকারী, এর কথা শোনো এবং এর কথা মেনে চলো।
এ সময় মজলিসে এক ধরনের গুঞ্জন দেখা দিল। আবুল আহাব আবারও ঠাট্টা মশকরা শুরু করল। এমন সময় রাসুলের সহযোগী ও সার্বক্ষণিক পৃষ্ঠপোষক চাচা আবু তালিব উঠে সমাবেশকে শান্ত হবার আহ্বান জানালেন এবং রাসুলকে সম্বোধন করে বললেন, হে প্রিয় বৎস, তুমি তোমার প্রতিপালকের বার্তা পৌঁছিয়েছ এবং আমরাও শুনেছি, এখন আমাদেরকে একটু চিন্তা ভাবনা করার সময় দাও।
আবুল আহাব আবারও সুরগোল করে পরিবেশটাকে অশান্ত করে তুলল। আবু তালিব এবার সুস্পষ্ট জবাব দিয়ে বললেন, হে বংশের কলঙ্ক, কাবার খোদার শপথ, আমরা তাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি এবং শেষ পর্যন্ত তার সহযোগিতায় থাকব।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছো যে সে সময়কার মূর্তি পূজা ও শিরকি ব্যবস্থার মধ্যে তৌহিদের পথে মানুষকে আহ্বান জানানো খুব কঠিন কাজ ছিল। বিষয়টি ওই দাওয়াতের অনুষ্ঠান থেকেও স্পষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি সব ধরনের বাধা ও ঠাট্টা বিদ্রুপ মোকাবেলা করে তার গণদাওয়াতি কাজ শুরু করেন।
এরপর সাফা পর্বতের পাশে সমবেত জনগণকে একত্ববাদী ধর্ম ইসলামের দিকে আহ্বান জানান। অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিতে ব্যাপক দক্ষতার সাথে তিনি মানুষকে ইসলামের দিকে আহ্বান জানান। এমনিতেই তিনি সততা ও আমানতদারির জন্য প্রশংসিত ছিলেন। দাওয়াতি কাজের ক্ষেত্রে তাঁর সেই সততা, অবস্থান ও অভিজ্ঞতা কাজে লেগে গেল। রাসুল নিজেই বলেছেন, তোমাদের মাঝে আমার অবস্থান হল সেই পর্যবেক্ষণকারী বা পাহারাদারের মতো, যে দূর থেকে শত্রুকে দেখতে পেয়ে নিজের কওমকে সতর্ক করে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। হে কুরাইশ গোত্র, নিজেদেরকে দোজখের আগুন থেকে বাঁচাও।
রাসুলের এই বক্তব্য শুনে রাসুলের চাচা আবু লাহাব জনগণের মাঝে তীব্র হইচই বাঁধিয়ে দিল এবং রাসুলের খোদার বক্তব্যে বিঘ্ন ঘটাল আর লোকজনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। গণ দাওয়াত দিতে গিয়ে নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন এবং স্পর্শকাতর একটি পর্যায়ে গিয়ে উপনীত হলেন।
এরপর থেকেই কুরাইশ কাফেররা প্রকাশ্যভাবে বিরোধিতা শুরু করে দেয়। তারা ইসলামের অগ্রগতি রোধ করতে বিচিত্র ষড়যন্ত্রের আশ্রয় নেয়, কিন্তু আল্লাহর ইচ্ছায় অতি দ্রুতই মুহাম্মাদের ধর্ম আরবের সীমানা ছেড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে।
radiotehran1982@gmail.com
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি নাতে রাসুল। মারহাবা ইয়া মারহাবা শিরোনামের নাতটি লিখেছেন তাফাজ্জল হোসেন খান আর গিয়েছে বাংলাদেশের দিশারি শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পীরা।
Ya Nabi Kamli Wala Marhaba Ya Marhaba Ya Rasul Salli Ala Ya Nabi Kamli Wala Marhaba Ya Marhaba Rahmatul রহমতুল আলামিন তুমি জানালেন আল্লাহ তাআলা মারহাবা ইয়া মারহাবা ইয়া রাসূল সাল্লি আলা মারহাবা ইয়া মারহাবা
তুমি যে হাবিব খোদা রাসূলে মাকবুল দিন দুনিয়ার পথ দেখালে মদিনার বুলবুল
তুমি যে হাবিব খোদা রাসূলে মাকবুল দিন দুনিয়ার পথ দেখালে মদিনার বুলবুল
মুরুশাহারার ধূসর
মরুসাহারার ধূসর বুকে তুমি রঙিন গুলে লালা মারহাবা ইয়া মারহাবা ইয়া রাসূল সাল্লি আলা মারহাবা ইয়া মারহাবা ইয়া নবী কামলি ওয়ালা মারহাবা ইয়া মারহাবা
অন্ধকারের আলোক শিখা রাসূল মুহাম্মদ কুল আলমের বন্ধু তিনি সবার প্রেমাস্পদ
অন্ধকারের আলোক শিখা রাসূল মুহাম্মদ কুল আলো সবার প্রেমাস্পদ
সেই ফুলের খুশবু নিতে
সেই ফুলের খুশবু নিতে গেছে সে ফুলের মালা
মারহাবা ইয়া মারহাবা ইয়া রাসূল সাল্লি আলা মারহাবা ইয়া মারহাবা।
ছোট্ট বন্ধুদের চমৎকার কণ্ঠে হৃদয় শীতল করা নাতে রাসুলটি শুনলে এবার রয়েছে বিশ্বনবী ও তার আহলে বাইত প্রেমী এক ছোট্ট বন্ধুর সাক্ষাৎকার।
হ্যালো বন্ধু, তোমার নাম কি?
জাহারা খাতুন।
জাহারা খাতুন তোমার নাম, বা বেশ সুন্দর নাম তো। আচ্ছা জাহারা, তোমার বাড়ি কোথায়?
ভারতবর্ষের পশ্চিম বাংলায় ফুলবাড়িয়া থানা মিরপাড়া গ্রামে।
জাহরা, তুমি কোন স্কুলে এবং কোন ক্লাসে পড়ো?
আমি ইউনিটি চেঞ্জের কেজি স্কুলে পড়ি, ক্লাস 2 এ।
জাহরা, আজকের আসরের প্রথমেই তোমার কাছ থেকে একটা সূরা শুনতে চাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ।
তোমার সূরাটি খুব সুন্দর হয়েছে, এবার একটা কবিতা শোনাও না।
ধন্য যেজন মান্য করে দিনে রাখিদা, ভাগ্য সে যোগ্য মানব মূল্যবান সদা, বিদ্যা সে নয় সত্য কবুল মিথ্যা পরিহার, ন্যায়ের পথে মৃত্যু বরণ সে তো ইমানদার।
তোমার ইসলামী কবিতাটাও খুব সুন্দর হয়েছে। তো জাহরা, বড় হয়ে তুমি কি হতে চাও?
মাওলানা হতে চাই।
মহান আল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ করুন, আমরা সে দোয়াই করছি। আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো। আবারও এ কামনা করে বিদায় নিচ্ছি রংধনুর আজকের আসর থেকে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথাবার্তার প্রাত্যহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আজ 1 ডিসেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি, তারপর দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে ঢাকা শিরোনাম, বৈশ্বিক গণতন্ত্র পরিস্থিতি 2022, কর্তৃত্ববাদী দেশের তালিকায় বাংলাদেশ। প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, শিশু আয়াতের লাশের আরেকটি অংশ উদ্ধার, নির্বাচিত কলাম খোলা চোখে, 10 ডিসেম্বর কি হচ্ছে কি হবে। মানবজমিন, যুগান্তরের শিরোনাম, রিজার্ভ আরো কমল। কালের কণ্ঠ, এক মাসে 204 নারী কন্যা শিশু নির্যাতনের শিকার। কলকাতার শিরোনাম, হিন্দি আগ্রাসন বরদাস্ত নয়, বিক্ষোভের জেরে তামিলনাড়ুর স্টেশনের সাইনবোর্ডে সরল হিন্দি শব্দ। সংবাদ প্রতিদিন, দেশকে নেতৃত্ব দেবে বাংলা, মন্তব্য রাজ্যপাল বোসের, ধনখড় পর্বের তিক্ততা মোছার ইঙ্গিত আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, নয়াপল্টনে এই সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, এমন খবর দিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো। এ নিয়ে বেশ একটা উত্তেজনা তৈরি হয়েছে, আসলে কি ঘটতে যাচ্ছে?
আপনাকে ধন্যবাদ। আগামী 10 ডিসেম্বর
বাংলাদেশের রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটি মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে অনেক আগে থেকে। এখন সরকার সেখানে বিএনপিকে সমাবেশ করতে দিতে চায় না। নানান ঘটনা, নানান আলাপ আলোচনা, নানান কথাবার্তার পরে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করতে হবে। গণতান্ত্রিক রীতিনীতিতে সভা সমাবেশ করা, সরকারের বিরুদ্ধে আন্দোলন করা বা বিভিন্ন সময় মতামত প্রকাশ করা, সেমিনার সিম্পোজিয়াম আয়োজন করে, এগুলো সবই বিরোধী দলের অধিকার। সেক্ষেত্রে বিএনপি যে সমাবেশ করতে যাচ্ছে এটি কোনো সংবিধান বিরোধী কাজ নয়, রাষ্ট্রবিরোধী কোনো কাজ নয়, প্রকাশ্য সমাবেশ। সেখানে তারা তাদের কথা বলবে, সরকারের বিরুদ্ধে নিশ্চয় কথা বলবে, সরকারের সমালোচনা করবে, এই সমস্ত নিয়ে তাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেবে, তাদের ভোটারদের কাছে পৌঁছে দেবে, এটা স্বাভাবিক। সেখানে বিএনপি কে সমাবেশ করতে অনুমতি না দেওয়ার বিষয়টি আমি মনে করি এটি গণতান্ত্রিক ধারায় মানানসই নয়, এটি সঠিক নয়। আগামী 10ই ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে বটে, কিন্তু আমি মনে করি বিএনপি যে ধারার রাজনৈতিক দল তাতে এমন কোনো ঘটনা ঘটবে না যাতে অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, মারামারি হয় বা অন্য কিছু। বিএনপি কে স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিলে আমার মনে হয় যে শান্তিপূর্ণভাবেই তা শেষ হবে। সেক্ষেত্রে পরিস্থিতি যদি শান্ত রাখতে হয় তাহলে সরকারকে ভূমিকা রাখতে হবে।
সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে সামরিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইরান। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
জি, সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানকে কেন্দ্র করে সিরিয়া এবং তুরস্কের মধ্যে সামরিক উত্তেজনা বিরাজ করছে, কথাটি আসলে বাস্তব। তবে এই উত্তেজনা নিরসনের জন্য মধ্যস্থতা করার যে প্রস্তাব দিয়েছে ইরান সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইরান, সিরিয়া, তুরস্ক তিনটি দেশই প্রতিবেশী দেশ এবং দুটি মুসলিম দেশ। তবে দুঃখজনক হচ্ছে যে সিরিয়ার আজকের যে সংকট, এই সংকট যখন 2011 সালে তৈরি হয় তখন কিন্তু তুরস্ক অত্যন্ত নগ্নভাবে আমেরিকা ইসরায়েলের হয়ে তাদের পক্ষ অবলম্বন করে এই উগ্রবাদী সংগঠনগুলোকে মদদ দিয়েছে এবং তুরস্ক এমন কিছু কাজ করেছে যার কারণে সিরিয়ার পরিস্থিতি অনেক বেশি অবনতি ঘটে। যা হোক, তারপরে ইরান, রাশিয়া, সিরিয়া মিলিয়ে যে সন্ত্রাসবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে একটা বিরাট সফল অভিযান চালিয়েছে, তারপরে সিরিয়া অনেকটা স্থিতিশীল অবস্থায় চলে এসেছে। সেই অবস্থায় বারবার তুরস্ক, একটা স্বাধীন সার্বভৌম দেশ সিরিয়া, তার বিরুদ্ধে তার ভেতরে সামরিক অভিযান চালাবে, এটা আসলে গ্রহণযোগ্য নয়, এটা হতে পারে। হ্যাঁ, কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্কের একটা উদ্বেগ আছে, আমরা সেটা বুঝি, কিন্তু তার মাত্র এই নয় যে তুরস্ক একটি স্বাধীন সার্বভৌম দেশের ভেতরে সামরিক অভিযান এভাবে চালাতে পারে। আমি মনে করি যে দুই প্রতিবেশীর মধ্যে সুসম্পর্ক ফিরে আনা এখন সময়ের দাবি। এক্ষেত্রে ইরান যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব অনুসারে আমার মনে হয় দুই দেশের কাজ করা উচিত।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। হিন্দি আগ্রাসন বরদাস্ত নয়, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তাব আনা হয়েছিল তামিলনাড়ু বিধানসভায়। সেই রাজ্যেই হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ রেলওয়ের বিরুদ্ধে। স্টেশনে হিন্দি শব্দ ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এমন দাবি করেছেন সাধারণ মানুষ। স্টেশন থেকে হিন্দি শব্দ সরিয়ে ফেলতে হবে এই দাবিতে আন্দোলনও শুরু হয়। প্রবল চাপের মুখে অবশেষে স্টেশনের সাইনবোর্ড থেকে হিন্দি শব্দ সরানো হয়। ক্ষমতায় এসেই প্রতিবেশী প্রথম নীতিতে জোর দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফের সেই কথা মনে করিয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে ভারত। সংবাদ প্রতিদিনের এ খবরে আরও লেখা হয়েছে, তিনি বলেছেন প্রতিবেশী দেশগুলোর জন্য ভারতের একটি নীতি রয়েছে আর যে কোনো বিষয়ে সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় বাংলাদেশ। বাংলাদেশকে ভারতের খুব ভালো বন্ধু উল্লেখ করে হাইকমিশনার বলেন এই অঞ্চলে সন্ত্রাস দমনে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে। ভারত বাংলাদেশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা দেবে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে প্রণয় ভার্মাকে বলেছেন, বাংলাদেশ কখনোই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়নি, বাংলাদেশ ও ভারত আলোচনার মাধ্যমে তিস্তা নদীর জল বন্টন সহ অমীমাংসিত সব সমস্যার সমাধান করতে পারে। বাংলার ভূয়সী প্রশংসা শোনা গেল রাজ্যের নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের গলায়। বৃহস্পতিবার নীলরতন সরকার মেডিকেল কলেজ প্রতিষ্ঠার 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল জানান, বাংলা দেশকে নেতৃত্ব দেবে আর ভারত গোটা বিশ্বকে নেতৃত্ব দেবে। তার এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন রাজ্যপালের সঙ্গেই ওই মঞ্চে থাকা তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। দৈনিক আনন্দবাজার পত্রিকায় এ খবরটি পরিবেশিত হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার শিরোনাম সহ সংক্ষিপ্ত সংবাদ। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ভার ডার লিয়েন বলেছেন, ইউক্রেনে 1,00,000 সেনা নিহত হয়েছে। গতকাল তিনি টুইটারে তার এই বক্তব্য সম্বলিত একটি ভিডিও প্রকাশ করেন। এতে তিনি বলেন, রুশ বাহিনী ইউক্রেনে 20,000 বেসামরিক নাগরিক এবং 1,00,000-এর বেশি ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে। ওই ভিডিও ইউরোপীয় কমিশনের ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে, তবে আপলোডের কয়েক ঘন্টা পর তিনি তা ডিলিট করে দেন, কিন্তু ততক্ষণে ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ইহুদিবাদী ইসরায়েলের নতুন সরকারকে অস্ত্র না দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার সাবেক দুই কূটনীতিক। তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে মার্কিন অস্ত্র দিয়ে চরম উগ্রপন্থী নেতা নেতানিয়াহুর সরকার অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর এবং আলকুস জেরুজালেমে হত্যাকাণ্ড ঘটাবে। রাশিয়ার সেনারা দোনবাস প্রজাতন্ত্রের বেশ কয়েকটি এলাকা নতুন করে মুক্ত করেছে এবং সেসব অঞ্চল থেকে ইউক্রেনের সেনাদের পিছু হটতে বাধ্য করেছে। সাম্প্রতিক নৈরাজ্য হত্যাকাণ্ডের হোতাদেরকে বিচারের আওতায় আনা হবে, প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির ঘোষণা। বহু মেরুকেন্দ্রিক কূটনীতির ক্ষেত্রে ইরান রাশিয়া চীন একটি নয়া ট্রায়াঙ্গল, রুশ কূটনীতিক মিখাইল উলিয়ানোভের মন্তব্য। বাংলাদেশে বিদ্যুতের সংকট কেটে গেছে বলেছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এবং বিজেপি শাসিত গুজরাটে আদিবাসীদের উপর 17% অত্যাচার বেড়েছে, কংগ্রেস সভাপতির অভিযোগ। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকবেন কামনায়। খুদা হাফেজ।